الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الله تعالى আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়া থাকার জন্য না, বরং পরবর্তীতে আমরা কোথায় থাকবো সেটা ঠিক করার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আলেমে আরওয়াহ থেকে আলেমে আখেরাত এই দুই আলেমের মাঝখানে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিসের জন্য? দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ায় থাকার জন্য না, বরং আলেমে আখেরাতে পাঠানোর জন্য। আমাদের মূল থাকার জায়গা হবে আলেমে আখেরাতে, যেটার শুরু আছে শেষ নাই। এখন আলেমে আখেরাতে দুইটা ঠিকানা, দুইটা ঠিকানা। একটা ঠিকানা হলো ইন্নাল আবরারা লাফি নাঈম, আর একটা হলো ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারদের ঠিকানা হলো জান্নাতে, আর বদকারদের ঠিকানা হলো জাহান্নামে। বলে তার আগে হাসরের মাঠ আছে, তার আগে বরজখ কবরের জীবন আছে। তাহলে হাসরের মাঠ আর কবরের জীবন এগুলো মূলত জান্নাত আর জাহান্নামের ওয়েটিং রুম। যে কবরে কি আমল করা যাবে, কবরের আমল দিয়ে কারো জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে? হাসরের ময়দানে আমল করে জান্নাত জাহান্নাম নির্ধারণের কোন সুযোগ থাকবে? থাকবে না। মূলত কবর থেকে যাজা পাওয়া শুরু, হাসরের ময়দানে ওখানেও বদলা পাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু সেটা কি হিসাবে বদলা পাবে? জান্নাত জান্নাতের ওয়েটিং এ থাকার হিসাবে বদলা পাবে, আর জাহান্নামী জাহান্নামের ওয়েটিং পজিশনে থাকার হিসাবে কি পাবে? বদলা পাবে। এই জন্য জান্নাতি যে হবে, সে লোকের মৃত্যুর পর থেকে কবরের জীবন, এমনকি রূহ কবজ হওয়ার পর থেকেই তার জন্য যাজার মামলা শুরু হয়ে যায়। রূহ কবজ করতে আসবে হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। শুরু হয়ে গেছে ইস্তিকবাল। এখনো মৃত্যুবরণ করে নাই, কিন্তু যেহেতু সে কি হবে দুনিয়ার জিন্দগিতে, সে পরকালে কোথায় যাবে এটা সে ঠিক করে নিয়েছে, তার আমলের দ্বারা ঠিক হয়ে যাবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। তো যে লোক আমলের দ্বারা জান্নাত ঠিক করে নিতে পারছে তার মৃত্যুর আগ থেকেই ইস্তেকবাল শুরু, ইস্তেকবাল শুরু। এরপরে রূহ কবজ করে সেই রূহকে অতি সম্মানের সাথে আসমানে নিয়ে যাওয়া হবে, ইলিয়েনে নিয়ে যাওয়া হবে। প্রতি আসমানে তাকে ফেরেশতারা শুভেচ্ছা জানাবে এবং তাকে কি দিবে, মারহাবা মারহাবা। আর যখন কবরে লাশ রাখা হবে এরপর থেকে কবরের সাথে জান্নাতের সংযোগ করে দেওয়া হবে। তাহলে বদলা পাওয়া শুরু হয়ে গেল কিনা, আমলের বদলা পাওয়া শুরু। হাশরের ময়দানে কি হবে? যে স্বামী স্ত্রী মিলে যখন সকলে পেরেশানির মধ্যে থাকবে এরা কি করতে থাকবে? আসে ছায়ায় সিংহাসনে বসে বসে কি করতে থাকবে? আমল ফুর্তি করতে থাকবে। তো এখানেও তো কিসের বদলা পাওয়া শুরু করছে? আমলের বদলা। কিসের কারণে? এটা কি জান্নাত? বলে না, জান্নাতে যাওয়ার আগের স্তর, জান্নাতে যাওয়ার আগের স্তর। জান্নাতে যাওয়ার আগের স্তর হলো কবরে যাওয়া একটা, আরেকটা হলো কি, মানে মূল ফাইভ স্টারে পৌঁছার আগে প্রথমে গেটে একবার ইস্তেকবাল, ভিতরে ওয়েটিং রুমে আরেকবার ইস্তেকবাল। তার মূল রুমে বিছনাপাতি ঠিকঠাক হওয়ার আগ পর্যন্ত এখানে আপ্যায়ন শুরু। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে আমাদের গন্তব্য ঠিক করে নেওয়ার জন্য পাঠালেন। এখন গন্তব্য হলো দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। আবরার নেককার যদি হয় তাহলে তার গন্তব্য হলো জান্নাত, আর বদকার যদি হয় তাহলে তার গন্তব্য হলো জাহান্নাম। তাহলে কবর আর হাশর কি? বলে কবর আর হাশর হলো জান্নাতের জন্য, জান্নাতের ইস্তেকবাল, ইস্তেকবালিয়া, রিসেপশন, রিসেপশন, ইস্তেকবালিয়া। আর যে জাহান্নামি হবে তার জন্য কবর আর হাশরের ময়দান হবে জাহান্নামের রিসেপশন, জাহান্নামের রিসেপশন। জাহান্নামি যখন তার রূহ কবজ করতে আসবে তখন থেকে বদলা শুরু। তখনই কি নিয়ে আসবে? হাতুড়ি নিয়ে আসবে, তারপরে দুর্গন্ধময় ছালার ছট নিয়ে আসবে, তারপরে নিয়ে আসবে হলো সাড়াশি, এগুলো নিয়ে আসবে তার কি করার জন্য? পিটায় পিটায় তার রূহ কবজ করার জন্য। এরপরে রূহ কবজ করার পর থেকেই শুরু হবে তিরস্কার, বৎসনা, লানত, অভিশাপ। যে জমিনের উপর দিয়ে যাবে জমিনও লানত করবে, যে ফেরেশতার সামনে দিয়ে যাবে সেই ফেরেশতাও লানত করবে। এই লানত অভিশাপ শুরু কবরে রাখার পর থেকে। সেখানে কবরের সাথে কবরকে হুফরাতুমিন হুফারিন নার, জাহান্নামের একটা কূপে পরিণত করে দেওয়া হবে। এখানেই শাস্তির জন্য তাকে কিছু ব্যবস্থা করে দিবে। ময়দানে মাহশার তার জন্য হয়ে যাবে খুব কঠিন অবস্থা। সেই ময়দানে মাহশারের ভয়াবহতায় কেউ ঘামতে ঘামতে কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুববে, কেউ ঘামের মধ্যে কি করতে থাকে, সাঁতরাইতে থাকে, এরকম অবস্থা হবে। তাহলে কবরে আমল করার সুযোগ নাই, হাসরের ময়দানে আমল করে ঠিকানা ঠিক করার সুযোগ নাই। ঠিকানা ঠিক করে নিতে হবে কোথেকে? দুনিয়াতে। আলেমে আরওয়াহ সেটাও অনেক লম্বা সময়, আমরা জানি না কতকাল আমরা রোগের জগতে ছিলাম, কিন্তু এরপরে আমাদের যখন আলেমে আখেরাতে যাওয়া হবে তখন যে সেটা তো শুরু আছে শেষ নাই। কবর আর হাসর বললাম যেটা, জান্নাতের জন্য জান্নাতের রিসেপশন, জাহান্নামের জন্য জাহান্নামের রিসেপশন, রিসেপশন বলুন, ওয়েটিং বলুন। তো এখন এই দুনিয়ার অল্পদিনের হায়াত, এর মধ্যে আমাকে কি করে নিতে হবে? গন্তব্য ঠিক করে নিতে হবে। কোথায় যাবে? যাবে বলে বাংলাদেশ থেকে রওনা দিয়েছে, সবাই দুবাই এয়ারপোর্টে গিয়ে নামতেছে, কিন্তু দুবাই এয়ারপোর্টে কিন্তু তার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সেখান থেকে কেউ সৌদি আরব যাবে, সেখান থেকে কেউ ইউরোপে যাবে, সেখান থেকে কেউ আমেরিকায় যাবে। তো এখন তার জন্য দুবাই কিন্তু থাকার জায়গা না, বরং দুবাই তার হলো ট্রানজিট। ট্রানজিট দুবাই যে তাকে কিটিং করতে হবে, যেখানে যাবে সেখানকার ফ্লাইটে উঠতে হবে। এখন যাবে হলো ইউরোপে, উঠছে হলো আমেরিকার প্লেনে, যাবে আমেরিকায় উঠছে ইউরোপের প্লেনে, যাবে মক্কা শরীফ উঠছে হলো কোথায় যাওয়ার জন্যে, হিথ্রো যাবে লন্ডনে যাবে, তো গন্তব্যে যেতে পারবে? পারবে না। ট্রানজিট থাকা অবস্থায় তাকে কি করতে হবে? গন্তব্যের ফ্লাইট ধরতে হবে, ব্যতিক্রম ধরলে ঠিকানায় বসতে পারবে না। এই দুনিয়ার জিন্দিগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এখানে থাকার জন্য না, বরং এখানে আমাদের কি করতে হবে? গন্তব্য ঠিক করে নিতে হবে, যে আমার আলমে আখারাত যেটা শুরু আছে শেষ নাই, ওখানে আমার ঠিকানা কি হবে, এটা আমার কিসের দ্বারা ঠিক হবে? আমি চাইলে, আমি শুধু আশা করে বসে থাকলে, নিয়ত করে বসে থাকলে ঠিক হবে? কিভাবে ঠিক হবে? তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদের অল্প সময়ের মধ্যে পরীক্ষা দেবেন, একটা টেস্ট হবে, এখানে একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় পাস কিংবা ফেল, পরীক্ষা কিসের? তাহলে পরীক্ষা হলো গোলামী, কিসের পরীক্ষা? গোলামী পরীক্ষা। আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে পরীক্ষা নেবেন যে আমরা কি আল্লাহর গোলাম, নাকি আল্লাহর অন্য কোন মখলুকের গোলাম? যদি আল্লাহ তাআলার গোলাম প্রমাণিত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কি করে দিবেন? তাহলে ঠিকানা জান্নাত করে দিবেন। আর যদি কি গোলাম না হয়ে নাফরমান প্রমাণিত হই, তাহলে ঠিকানা কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে গোলামীর পরীক্ষা দিতে হবে, গোলামিতে পাশ করলে জান্নাত, গোলামিতে ফেল করলে জাহান্নাম, নাফরমান প্রমাণিত হলে জাহান্নাম। বলে এই অল্প দিনের মধ্যে গোলামিতে প্রমাণ, গোলাম প্রমাণিত হলে অনন্তকালে জান্নাত দিবেন, অল্প দিনের মধ্যে নাফরমান প্রমাণিত হলে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। কেমন হলো জিনিসটা? জান্নাত তো শুরু আছে শেষ নাই, জাহান্নাম শুরু আছে শেষ নাই। তো বলে আমল করে তো কেউ জান্নাত পাবে না, আমল দিয়ে কেউ কি পাবে না? জান্নাত পাবে। আর দিয়ে গোলামি দিয়ে জান্নাত পাবে, গোলাম প্রমাণিত হলে তার জন্য জান্নাত। এখন আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে যাকে পরীক্ষা নিয়ে গোলাম পাবেন, আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়ে যাবে, ধরে নেওয়া হবে যে তাকে যদি কোটি কোটি বছর দুনিয়াতে রাখা হইতো, তো সে গোলাম হিসেবেই জিন্দেগি যাপন করত। সুতরাং তাকে এখন আর বেশি দিন এখানে খাটানো কি নাই, প্রয়োজন নাই। এরকম না হয় অনন্তকালের জান্নাত পাওয়ার জন্য কোটি কোটি বছর ইবাদত করা দরকার ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কোটি কোটি বছর ইবাদত করা হয় না, দরকার নাই। তো যে লোক এই মালিক হওয়ার পরে দু চার বছর দু চার দিনের হায়াত পেয়ে গোলাম প্রমাণিত হবে, তার ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে যদি কোটি কোটি বছর আছে কি হিসাবেই যাবে, গোলাম হিসাবেই পার করবে, সুতরাং তার জন্য। আর যে লোক মোকাল্লাফ হওয়ার পরে নাফরমান প্রমাণিত হবে, তার আর কোটি কোটি বছর নাফরমানি করা লাগবে না, তার ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে তাকে যদি নাকি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, তো সে কি করবে? নাফরমানির মধ্যে আরো কি হইতে থাকবে? বাড়তেই থাকবে, নাফরমানিতেই চলবে। সুতরাং ওর ঠিকানা যা, কথা কি বুঝাইতে পারছি? যে এই দুনিয়া আমাদের থাকার জন্য নয়, আমাদের থাকার জায়গা তো আখেরাত। এই দুনিয়ায় আমরা আসছি এখানে যাত্রা বিরতির একটা জায়গা, এখানে পরকালে সকল যাত্রী এখানে এসে কি করতেছে? যাত্রা বিরতি করতেছে। কিন্তু পরকালের ঠিকানা সকলের এক না, বরং পরকালের ঠিকানা দুইটা, জান্নাত জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় দিচ্ছেন এখানে হায়াত, অল্প সময়ের, কেন পরকালের গন্তব্য ঠিক করে নেওয়ার জন্য। কে কোনটা ঠিক করছে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, এই পরীক্ষা নেওয়ার জন্য অল্প সময় যথেষ্ট। কিসের পরীক্ষা? আব্দিয়তের পরীক্ষা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে অল্প সময়ের মধ্যে আল্লাহর গোলাম হিসাবে পান তাহলে জান্নাত দিয়ে দিবেন, আর যদি না ফরমান হিসাবে পান তাহলে যান। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আব্দিয়তের জন্য তিনি এই পরীক্ষার খাতা খুলে কখন থেকে পরীক্ষা, আমাদের এই যে এখন বেফাক পরীক্ষা চলতেছে, তারপরে হাইয়াতুলিয়ার পরীক্ষা শুরু হবে, ইতিপূর্বে মাদ্রাসার পরীক্ষা হয়ে গেছে, কারো চলতেছে, কয় ঘন্টা পরীক্ষা হয়? সোয়া তিন ঘন্টা, সাড়ে তিন ঘন্টা, বেফাক আল্লাহদের কটা থেকে শুরু? আটটা থেকে, হ্যাঁ নয়টা, নয়টা থেকে, নয়টা থেকে সাড়ে বারোটা, নয়টা থেকে সাড়ে বারোটা। এখন পরীক্ষার্থীকে সময় দেওয়া হলো নয়টা থেকে সাড়ে বারোটা, কখন থেকে লেখা শুরু করা দরকার? নয়টা থেকে লেখা শুরু করা দরকার। তাকে তো পেপার দিয়ে দেওয়া হয়েছে, খালি খাতা দিয়ে দেওয়া হয়েছে, নাম ঠিকানা লেখে কি করা করো, শুরু করে দাও লেখা। এখন পরীক্ষার্থীরা কি করছে? ভিতরে ঢুকা নাস্তা করতেছে, চা খাইতেছে, পান খাইতেছে, গল্প গুজব করতেছে। তো কেন এলে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে দেওয়া হইল, তাদের সময় মাত্র সাড়ে তিন ঘন্টা, এরা দেখি ঘন্টার পর ঘন্টা অন্য কাজে লিখত, ব্যাপার কি? তখন পরীক্ষার্থীরা জবাব দিল যে আমরা লেখা শুরু করবো সাড়ে বারোটা থেকে, আমরা লেখা শুরু করবো বারোটা থেকে। কি বলবে পরীক্ষক যারা আছে, হলের যারা নেগ্রান আছে, তারা কি বলবে? হ্যাঁ জামা এখানে পরীক্ষা দিতে আসছে, সাড়ে তিন ঘন্টা সময় দেওয়া হলো, তারা তিন ঘন্টাই নাকি পরীক্ষা ছাড়া অন্য কাজে ব্যয় করবে, আর শেষের কি আধা ঘন্টা নাকি পরীক্ষা দিবে। শুরু থেকে লেখা শেষ করা যায় না যেখানে, সেখানে সে শুরুর তিন ঘন্টা ফালতু কাজে নষ্ট করে তারপরে কি করতেছে, শেষে গিয়ে পরীক্ষা লিখবে। শেষ করতে পারবে লিখে? তাহলে পরীক্ষার্থীর অবস্থা এরকম যে সে পরীক্ষার সময় যখন থেকে শুরু হয় তখন থেকেই কি করা শুরু করে দেয়, লেখা শুরু করে দেয়। আমাদের যে হায়াতে আমাদেরকে পরীক্ষার জন্য দেওয়া হলো, সময় শুরু থেকে জানানো আছে, কিন্তু কয় মাস, কয় বছর, কয় যুগ এটা বলা নাই। তাহলে এই পরীক্ষার্থী কি করা উচিত? বালেগ হওয়ার পর থেকেই শুরু, মোকাল্লাফ হওয়ার পর থেকেই আমাদের পরীক্ষার খাতা কোথায় চলে আসছে, হাতে চলে আসছে। এখন থেকে যা কাজ করা হবে এগুলো নোট করা হয়ে যাবে, এগুলোর উপরে নাম্বার বসতে শুরু করবে। তাহলে বালেগ হওয়ার পর থেকে আর আব্দিয়তের পরীক্ষায় গাফলাতের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ। বালেগ হওয়ার পর থেকেই পরীক্ষা শুরু। এখন এই শুরুর পরে আল্লাহ তাআলাকে এ লোকের পরীক্ষা পাঁচ বছর নিবেন, না দশ বছর নিবেন, নাকি পঞ্চাশ বছর নিবেন, এটা কাউকে তো কি করা হয়নি, জানানো হয়নি। কাউকে পাঁচ বছরের পরীক্ষা এর উপরে ভিত্তি করে নাম্বার দিবেন, কাউকে দশ বছরের পরীক্ষার উপরে ভিত্তি করে নাম্বার দিবেন, এই জন্য তাকে হায়াতে দিয়েছেন দশ বছর। কাউকে পঞ্চাশ বছরের পরীক্ষায় নাম্বার দিবেন, তাকে হায়াত দিয়েছেন বালেগ হওয়ার পরে পঞ্চাশ বছর, সত্তর বছরে মারা যাবে, পঁচাত্তর বছরে মারা যাবে, পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত তার হায়াত আছে, কিন্তু শেষটা তো কারো জানা নাই, শুরুটা কি আছে জানা আছে। বেফাকের পরীক্ষায় এখানে শুরু শেষ দুইটা জানা আছে, সেই জন্য তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বলা যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দারুল ইমতিহানে পাঠাইলেন, এখানে এখানে শুরুটা জানা আছে, শেষটা জানা নাই। এখানে শুরু থেকে নাম্বারিং শুরু হয়, কারো অল্প সময়ের পরীক্ষায় সে পাস, কারো দীর্ঘ হবে, মাঝারি মেয়াদ হবে, সেটা ভিন্ন ভিন্ন সময় হবে, আমাদের কারো এটা জানা নেই, কিন্তু শুরুটা নিশ্চিত। তাহলে এখানে আমাদের কি করা উচিত? বলে বালেগ হওয়ার পর থেকেই শরীয়তের খেলাফ চলা থেকে বিরত থাকা উচিত। গোলামি কিসের মাধ্যমে হবে? আমি সারা জিন্দেগি যদি নাকি কি এলাহি আন্তরাব্বি ওয়া আনা আব্দুক এই জিকির যদি করতে থাকি যে এলাহি আপনি আমার প্রভু আমি তোমার গোলাম এ কথা বলতে থাকি, এটা দিয়ে কি আমি গোলাম প্রমাণিত হইব? বরং এখানে পরীক্ষা হবে হলো কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে দুইটা জিনিস, দুইটা জিনিসের মাধ্যমে আকীদা এবং আহকাম এই দুইটা জিনিসের পরীক্ষা। আকীদা এবং আহকাম এই দুটা যুগ যে যুগে যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আলাইহিস সালাম সেই নবীর আনিত আকীদা এবং আহকামকে গ্রহণ করে কি করতে হবে? দাসত্বের প্রমাণ করতে দিতে হবে। আম্বিয়া কেরাম যে আকীদা সামনে নিয়ে আসছেন ওই আকীদাকে মানতে হবে, আর বাকি সব আকীদা অন্য সব আকীদা কি করতে হবে? অর্জন করতে হবে। আম্বিয়া কেরাম যে আহকাম বিধানাবলী নিয়ে আসছেন সেই বিধানাবলী কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই আকায়দ আর আহকাম এই দুইটার মাধ্যমে আমাদের দাসত্বের প্রমাণ হবে আল্লাহ তাআলার প্রতি। কি কি বিষয়ে কি কি ধরনের আকায়দ রাখতে হবে, আকীদা রাখতে হবে, এটা যেমন আম্বিয়া কেরাম বলে দিবেন, তেমনি ভাবে কোন কোন বিধান মানতে হবে, কিভাবে মানতে হবে, এটা আম্বিয়া কেরাম বলে দিবেন। এটাই হলো নিয়ম যে একজন মনিব তার গোলাম, গোলাম তার কি কি বিষয়ে তার হুকুম মান্য করবে, এই হুকুম আহকাম গুলো যখন নাকি লিপিবদ্ধ করে দেয় তখন গোলামের জন্য সেগুলোই মানতে হয়। তার খেয়াল খুশি অনুযায়ী এগুলোতে কাটছাট করার কিংবা এগুলো ধরা বর্জন করার কি থাকে না, সুযোগ থাকে না। তো নবী আখিরুজ্জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে শরীয়ত মোকাম্মাল হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তেমন পর্যন্ত আল্লাহর সকল বান্দাদের জন্য এখন নবী আখিরুজ্জামান খাতেমুল মুরসালিন, খাতেমুল আম্বিয়া মুরসালিন ওনার আনা আকায়দ এবং আহকাম এগুলো কি করতে হবে? মানতে হবে। এগুলো মানার নাম হলো আত্মীয়ত, এগুলোকে কবুল করার নামই হলো কি? গোলামি। এগুলোকে যখন কবুল করবে তো কখন থেকে করতে হবে? বালে ঘর পর থেকে। আল্লাহ তালা যদি জন্মের পর থেকে বাধ্যতামূলক করে দিতেন কিংবা বুঝ হওয়ার পর থেকে বাধ্যতামূলক করে দিতেন, দুনিয়াবী ব্যাপারে কিন্তু বুঝ হওয়ার পর থেকেই বিধান প্রযোজ্য। কেনা বেচা করতেছে এটা 8 বছরের বাচ্চাও করতে পারে, 7 বছরের বাচ্চাও করতে পারে। তাকে যদি আপনি দোকানে পাঠান আর সে কিছু কিনে নিয়ে আসছে, কেনা বেচেছে, ছড়িয়ে আছে, কিন্তু শরীয়তের হুকুম তার উপরে বাধ্যতামূলক কখন থেকে করা হয়েছে? মালিক হওয়ার পর থেকে। মালিক হওয়ার পর থেকে তাকে শরীয়ত মানতে হবে। এখানে কেউ যদি নাকি বালিক হওয়ার পরে বছরের পর বছর ধরে শরীয়ত অমান্য করে তাহলে তার তুলনা হবে ওই পরীক্ষার্থীর মতো যাকে হলে ঢুকা দেওয়া হলো পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু সে পরীক্ষা দেওয়ার পরিবর্তে কি করতেছে? খাওয়া দাওয়ায় অন্যান্য গাফলতের মধ্যে উদাসীনতার মধ্যে কাটাইতেছে। ওই পরীক্ষার্থীকে যেরকম বেহুদা বলা হবে, বেউকুব বলা হবে, বালেক হওয়ার পর থেকে শরীয়তের আহকামের ক্ষেত্রে যদি নাকি অবাধ্যতা কিংবা উদাসীনতার পরিচয় দেয় তাহলে ও বেউকুব ও নির্ভুল। পরীক্ষার্থী 3.5 ঘন্টার সময় পেয়ে প্রথম 3 ঘন্টা যদি বেকার কাটায় তাকে যেরকম চরম পর্যায়ের বোকা মনে করা হবে, অসুস্থ মানসিক বিকারগ্রস্ত মনে করা হবে, ঠিক যারা বালিক হওয়ার পর থেকে শরীয়তের হুকুম আহকাম মান্য করার পরিবর্তে খেয়াল খুশি মতো জীবনযাপন করে, পরীক্ষার্থীর জন্য যেরকম নাকি পরীক্ষার হলে ঢোকার পরের সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুরু সময়টা হলো তার গুরুত্বপূর্ণ বেশি, তখন যা লেখে ওটাই তার বেশি কি হয়, সঠিক হয়, শেষের দিকে এসে তো সেও ক্লান্ত হয়ে যায় আর তার মেমোরিও কি হয়ে যায়, দুর্বল হয়ে আসে, তখন সে লামসাম দিয়ে আসে, শেষের পৃষ্ঠাগুলোতে দেখা যায় লেখাও সুন্দর হয় না, তাড়াহুড়া করে। তো তার জন্য যেরকম প্রথম অংশগুলা অংশটা হলো মূল্যবান বেশি, তখনকার জবাবে নাম্বার পায় বেশি, শেষের জবাবে ভুল ত্রুটিও হয় এবং তখন কিছু কি হয়ে যায়, উল্টাপাল্টাও হয়ে যায়, তখনকার জবাবে দায় সারা নাম্বার হয়। তো এরকম বুলুগের পর থেকে অর্থাৎ সবা নওজোয়ানের সময় থেকে যারা ইবাদত বন্দীকে শুরু করে দেন, এদের কর্মের ইবাদতের মূল্য হলো আল্লাহ তাআলার দরবারে বেশি। পরকালে যখন নাকি এর যাজা পাবে, তারা যাজা পাবে হলো বেশি, এদেরকে আল্লাহ তাআলা প্রথম শ্রেণী দান করবেন। সাহাবুন্না সাহাবি ইবাদাতিল্লাহ, আর সাহাবীদের নিচে তাদেরকে স্থান দিবেন যারা নওজোয়ানি শুরু থেকে কি শুরু করে দিচ্ছে, ইবাদত বন্দীকে শুরু করে দিচ্ছে। এখন আমাদের তো অনেকেরই কি হয়েছে, এরকম নওজোয়ানের সময় থেকে বুলুগের পর থেকে ইবাদত বন্দীকে যে আমাদের ত্রুটি হয়েছে, এখন যখন বুঝ আসছে তখন থেকে আমরা শুরু করছি গোলামির, এখন শরীয়ত মানতে চাই, তাহলে পিছনের দিনগুলোর কাফফারা কি হবে? তাহলে পিছনের দিনগুলোর কাফফারা একটা হবে যে যেগুলোর কাজা কাফফারা আছে সেগুলোর কাজা কাফফারা করে নিব, আর সাথে সাথে কি করে নিব, তাহলে এখন থেকে পারত পক্ষে ইবাদত বন্দীকে আরো বাড়ায় দিব। আর আরেক পদ্ধতি হলো, আমরা যে ভুল করছি এই ভুলটা আমাদের সন্তানদেরকে করতে দিব না, এই ভুলটা আমরা সন্তানদেরকে করতে দিব না। কিন্তু বিষয়টা কেমন হয় না, তার উল্টা হয়, উল্টা হয়। তার মানে আমরা যখন থেকে ভালো কাজ নামাজ রোজা ধরছি, আমাদের এখন তখন তো না বুঝার কারণে আমরা আমাদের শুরু জামানা কি করছি, গাফলত উদাসীনতার মধ্যে কাটাইছি, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ব্যয় করছি। কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা দিন বুঝেও কি করতেছি না, দিনের উপরে চালাইতেছি না। আমাদের বাবা মায়েরা দিনের পরিপূর্ণ বুঝ না থাকার কারণে আমাদেরকে হয়তো দুনিয়াবি লাইনে উঠায় দিচ্ছেন, দিনী লাইনে আনার জন্য ফিকির করতে ওনারা ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা বাবা মা যখন হয়েছি, আমাদের আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করছেন, সেই এই সঠিক বুঝের দাবি ছিল যে আমাদের সন্তানদেরকে আমরা মোকাল্লাফ হওয়ার আগ থেকে কি করা, এমন ভাবে তৈরি করা যেন মোকাল্লাফ হওয়ার পর থেকে তারা শরীয়তের হুকুম আর কি না করে, না ছাড়ে। কিন্তু আমরা সেটা করি না, তাহলে পার্থক্য হয়ে গেল না? আমাদের অভিভাবকরা যদি আমাদেরকে দিন বুঝাইতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে তার মূল কারণ ছিল তাদের অজ্ঞতা। আর আমাদের সন্তানদেরকে যদি আমরা বালিগ হওয়ার পর থেকে দিনের উপরে আনতে ব্যর্থ হই, তাহলে এটা হলো আমাদের উদাসীনতা, উদাসীনতা যেটার মধ্যে ব্যস্কম আছে কিনা, ব্যস্কম আছে। আমাদেরকে শুরু করতে হবে এমন সময় থেকে যখন থেকে এই ছেলে বালিগ হওয়ার পরে আর দাড়ি কাটবে না, এই মেয়ে বালিগ হওয়ার পর থেকে আর পর্দা লঙ্ঘন করবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। আমাদের সন্তানদেরকে এভাবে করতে হবে, তাইলে হবে কি, আমরা আমাদের জীবনের যে ত্রুটি করছি ওটার একটা কাফফারা হয়ে যাবে, ওটারও কি হয়ে যাবে, মান্না করদাম সুমা হাজার বুগুনে, তাহলে আমরা করতে পারি নাই তোমরা করো, এর জন্য ব্যবস্থা করে দিলাম। হাদিস শরীয়ত তাই বলছে যে বাচ্চাদেরকে ছোট থেকে এভাবে লালন করো যেন তারা বালিগ হওয়ার পর থেকে শরীয়তের হুকুম গুলো তারা নিজেরাই নিজ বরাজে কি করে, অভ্যাসই তাদের এমন হয়ে যায়। একটা বাচ্চাকে যখন আপনি মেয়ে বাচ্চাকে পোশাক আশাকের ক্ষেত্রে শালীন পোশাক পরানো শুরু করবেন, যখন তার শরীয়তে শালীন পোশাক পরা এটা সতর ঢাকা এটা ফরজ ছিল না, কিন্তু আপনি তখন থেকে তাকে এরকম পোশাক পরানো শুরু করছেন যেটা মেয়ে ছেলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় এবং মেয়ে হিসাবে তার লজ্জা শরম এগুলো তৈরি করতে সহায়ক হয়, তাহলে স্বাভাবিক কথা এই বাচ্চাটা যখন নাকি আরো একটু বড় হবে, পর্দার বয়স হয় নাই, আপনি তখন থেকে তাকে পর্দার তালিম দিতে শুরু করলেন, প্র্যাকটিস করানো শুরু করলেন, তাহলে বালিগ হওয়ার পরে জোর করেও তার পর্দা আপনি কি করতে পারবেন না, হইতে পারবেন না। এরকমও বাচ্চা আছে যাদেরকে ডাক্তার কাছে নিয়ে গেলে সে ডাক্তারের সামনে তার শরীরের রক্ত নেওয়ার জন্য শরীর খোলা কিংবা মুখ খোলা সেটা সে কল্পনাই করতে পারে না, কারণ কি যে ছোট বয়স থেকে তাকে ওইভাবে কি করা হয়েছে, লালন করা হয়েছে, কিভাবে ডাক্তারকে সে হাত দেখাবে, কিভাবে সে চেক পোস্টে কি করবে, নিজের চেহারা দেখাবে, ইমিগ্রেশনে চেহারা দেখাবে, সে সূচি করতে পারবে না। আবার এমনও সন্তান আছে
যে বালেক হয়ে যাওয়ার পরে বোরকা কিনে দেওয়া হয়েছে, বোরকা ব্যাগের মধ্যেই থাকতেছে, গায়ে দিতেছে না। জিজ্ঞেস করলে বলে যে বোরকা গায়ে দিলে কি হয়ে যায়, দম আটকায় যায়, দম আটকায় যায়, এই জন্য বোরকা গায়ে দেয় না। কারণটা এর দম আটকায় না আর আরেকজনের দম আটকায় যায়, বিষয়টা কার হাতে? এই বোরকায় দম আটকায় যাওয়া আর আরেকজনের ভুললে দম বাইরে হয়ে যাওয়া, এই ব্যস্তমটা কার হাতে বলেন তো? অভিভাবকের হাতে। তার বাচ্চাকে সে একজনে তার বাচ্চাকে এমন ভাবে লালন করছে যে এখন বোরকা খুললে তার দম বের হয়ে যাবে, আর আরেকজন এভাবে লালন করছে যে এখন বোরকা পরাইলে তার কি হয়ে যাবে, জান বের হয়ে যাবে, দম আটকে যাবে। তো এটা অভিভাবকের হাতে। এই জন্য ছোট অবস্থায় অনেকে দেখা যায় দিনদার আছে ঠিক, কিন্তু তার বাচ্চার পোশাক আশাক এমন ভাবে করায় যে দেখলে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কি করা যায় না। চুল টুলের কাটিং এমন যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা পার্থক্য করা যায় না। এগুলা বোকামি, কারণ তার তো মানসিক কি বলে তরবিয়ত তখন থেকে শুরু, তখন থেকে শুরু নাম রাখা থেকে শুরু করা, আজান কামত দিয়ে শুরু করা থেকে নিয়ে যখন সে মালিক হবে তখন সে নিজের ইয়েতে চলবে, তার আগ পর্যন্ত কার গাইডে চলবে? বাবা মায়ের। এই জিনিসটা অবহেলা করতে নেই, আবদিয়তের এই শিক্ষা তাকে বাবা মাকে দিতে হবে হলো তার এই মালিক হওয়ার আগ থেকে, যেন মালিক হওয়ার পরে আর সে এর মধ্যে ত্রুটি না করে। এখন আসেন, এটা তো কোরআনে পাকের আয়াত কেন্দ্রিক কথা বলি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আবদিয়তের জন্য পাঠিয়েছেন, কিন্তু একটা পদ্ধতি আছে যেখানে আল্লাহ তাআলার বান্দারা শুধু আবদিয়তকে প্রমাণ করে না, বরং সেখানে আবদিয়তের পরীক্ষা দিতে এসে সে কি হয়ে যায়, বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা তো আবদিয়তের পরীক্ষার জন্য পাঠাইছেন, কিন্তু সে আলহামদুলিল্লাহ এমন ভাবে চলছে যে সে আবদিয়তের মকাম থেকে উন্নতি করে কোথায় চলে গেছে, বন্ধুত্বের মকামে চলে গেছে। তাহলে বন্ধুত্বের মকামে যাওয়ার পদ্ধতিটা কি? তাহলে বন্ধুত্বের মকামে যাওয়ার পদ্ধতি হলো ফরায়েজ ওয়াজিবাত এর মধ্যে সীমিত না থেকে নওয়াফেল সুনান ও নওয়াফেল এবং মুস্তাহাব্বাত এগুলোর উপরেও কি করা, আমল করা। ওটা কোথায় পেলাম? এই হাদিসের মধ্যে, লা ইয়াযালু আবদি ইয়াতাকাররু ইলাইয়া বিল নওয়াফিল হাত্তা আহবাবতু। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন যে বান্দা নওয়াফিলের দ্বারা আমার কি হয়ে যায়, নৈকট্য লাভ করে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি। যেখানে বান্দা হইলে যথেষ্ট ছিল, সেখানে বন্ধু হইলে আরো ভালো না? সে বন্ধু হওয়ার পদ্ধতি কি? ফরায়েজ ওয়াজিবাতে তো ঘাটতি করবেই না, নাজায়েজ হারাম এর মধ্যে তো যাবেই না, বরং মুস্তাহাবাতের উপর আমল করবে, নওয়াফিলের উপর আমল করবে, মাকরুহাত থেকে এতে সে কি করবে, বিরত থাকবে, কারণে তানজিহা থেকেও বিরত থাকবে। কার কাছে মাকরু? মাকরু মানে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় জিনিস আমি সেটা চাই তাহারিমি হোক তানজিহি হোক আমি এটা করতে যাব কেন? মুস্তাহাব মানে কার কাছে মুস্তাহাব? আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় সেটা কি বাধ্যতামূলক নাকি আমার এখতিয়ারি, এই দেখতে যাব কেন? আমার টার্গেট তো থাকবে আমি আল্লাহ তাআলা প্রিয় হয়ে যাই, অপ্রিয় হওয়া থেকে কি থাকে, বিরত থাকে, এই না টার্গেট হবে। তো ফরায়েজ ও ওয়াজিবাতের পরে মুস্তাহাবাত এবং নওয়াফিলের উপরে যখন আমল করবে তখন বান্দা স্তর থেকে উন্নতি করে তখন কোথায় চলে যাবে, বন্ধুর স্তরে চলে যাবে, বন্ধুত্বের স্তরে চলে যাবে। একে তো আছে ফরায়েজ ওয়াজিবাতের ঘাটতি দূর করা হবে কি দিয়ে, নওয়াফিল দিয়ে, সেটা তো আছেই, সাথে সাথে ফরায়েজ ওয়াজিবাত আদায়ের পর নওয়াফিলের কাসরাতের দ্বারা বান্দা বন্ধুতে পরিণত হয়েছে। দুনিয়াতে যেরকম আপনি যাকে শ্রমিক হিসাবে রাখছেন তাকে নির্দিষ্ট দায়িত্ব ধরাই দিচ্ছেন, এত ঘন্টা তুমি ডিউটি করবা, ডিউটিও নির্ধারণ করে দিচ্ছেন, সময় নির্ধারিত, এখন এই নির্ধারিত সময়ের মধ্যে থেকেও একটু বেশি কাজ করে, আবার যে কাজ দিচ্ছেন সেই নির্ধারিত কাজ থেকেও অতিরিক্ত কিছু কাজ করে। কাজ তো ছিল শুধু ড্রাইভিং, গাড়ি চালানো, কিন্তু এখন সে গাড়ি চালানোর সাথে সাথে বাজারও করে দেয়, বাজারও করে দেয়। কাজ ছিল শুধু অফিস টাইমে গাড়ি চালানো, সে অফিস টাইমের আগেই চলে আসে কিংবা তার পরেও কি করে সার্ভিস দেয়। তাহলে এই অতিরিক্ত অল্প আমলের কারণে সে তখন আর স্টাফ থাকে না, সে কি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়, মালিক তাকে কি করতে থাকে, ভালোবাসতে শুরু করে। তো এটা 8 ঘন্টা ডিউটি করে যতটুকু সে বন্ধুত্ব অর্জন করতে পারে না, শুধু পারিশ্রমিক পাওয়ার যোগ্য হলো, অতিরিক্ত সময় কিংবা অতিরিক্ত কাজ করার দ্বারা সে কি হয়ে গেল, বন্ধু হয়ে গেল। আল্লাহ তাআলা এরকম নওয়াফিল অবস্থা আপাত রাখছেন, আল্লাহ তাআলার বান্দা যেন বান্দার স্তর অতিক্রম করে কি হয়ে যায়, বন্ধু হয়ে যায়। এই নওয়াফিল এবং মুস্তাহাব আল্লাহ তাআলা প্রায় সকল ইবাদতের ক্ষেত্রেই রাখছেন, হজের ক্ষেত্রেও রাখছেন, নামাজের ক্ষেত্রেও রাখছেন, রোজার ক্ষেত্রেও রাখছেন, সাদাকাতের ক্ষেত্রেও রাখছেন। হর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা নওয়াফিলের একটা দরজা খোলা রাখছেন, যে বান্দা ধরা বান্দা নিয়ম যেটা আছে এটা থেকে অতিক্রম করে আরো জানি কিছু কি করে বেশি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায়। আছে কি নাই নওয়াফিল, তাহলে নওয়াফিলের গুরুত্ব এই দৃষ্টিকোণ থেকে, যে বান্দা থেকে বন্ধু হইতে চায়, বান্দা থেকে উন্নতি করে, তার জন্য নওয়াফিলের গুরুত্ব ফরায়েজ ওয়াজিবাত থেকে কম না বেশি। তার টার্গেট তো কি হওয়া, বন্ধু হওয়া, তার কাছে নওয়াফিলের গুরুত্ব কম না। সে নামাজের ক্ষেত্রেও তালাশ করবে, নফল নামাজ কোথায় কোথায় পড়া যায়, কোন কোন সময় পড়া যায়, আর হজের ক্ষেত্রেও নফল হজের জন্য তার সামর্থ্য থাকলে চেষ্টা করবে। এরকম সাদাকাতের ক্ষেত্রে সেখানেও কি করবে, সে নফল দান সৎকার করার সুযোগ তালাশ করবে, কোরবানির ক্ষেত্রেও নফল কোরবানির জন্য কি করবে চেষ্টা করবে, ওয়াজিব কোরবানি হওয়ার পরে নফল কোরবানিও দিবে। এরকম রোজার ক্ষেত্রেও তালাশ করবে, হলো যে ফরজ রোজার পরে নফল রোজা কোথায় কোথায় আছে, নফল রোজা আছে কোথায়, তাহলে নফল রোজা আছে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, নফল রোজা শাবান মাসে বেশি রাখতেন। এমনিতে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখতেন, আইয়ামে 20, 13, 14, 15 তখন সাধারণত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে 20 এর রোজা কি করতেন না, ছাড়তেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন যে সফরে হাজরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে 20 এর রোজা ছাড়তেন না। একটা হলো সফর চলছে সেটা ভিন্ন কথা, জিহাদ চলছে সেটা ভিন্ন কথা, কিন্তু সফরেরও একটা সময় থাকে যখন মানুষ সফরেও স্থির ভাবে থাকে। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সফরের অবস্থা কিংবা ইকামতের অবস্থা ওই অবস্থায় আইয়ামে 20 এর রোজা ছাড়তেন না। সর্বোপরি রমজান মাস ছাড়া অন্য যে মাসে বেশি রোজা রাখতেন সেটা হলো কোন মাস, শাবান মাস, শাবান মাসে বেশি রোজা রাখতেন। কেন শাবান মাসে বেশি রোজা রাখতেন, বলে রমজানের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে এবং রমজানের খুশি হিসাবে, যে রমজানের মতো শাহরুন আজিম, শাহরুন মোবারকুন, আজিম মাস, মোবারক মাস আমাদের সামনে আছে, আমরা সেই বরকতের জন্য তার আজমতের জন্য তৈয়ার। এই তৈয়ারি আমরা কি দিয়ে প্রমাণ করবো, তাহলে ছোলা স্টক করে, সোয়াবিন তেল স্টক করে, হ্যাঁ এগুলো দিয়ে খেজুর আগে আগে কিনে, বাদাম তলি থেকে খেজুর কিনে নিবে আগে আগে, এগুলো দিয়ে প্রমাণ করবো যে আমরা রোজার জন্য তৈয়ার। হ্যাঁ এগুলোতে বেরোজগারিও খাইতে পারে, খুব স্টক করলো কিন্তু রোজা রাখলো না, তাতে কি ফায়দা হইল, তাহলে রোজার জন্য তৈয়ার এটা প্রমাণ করতে হবে কি দিয়ে, রোজা দিয়ে, এটা প্রমাণ করতে হবে রোজা দিয়ে। পবিত্র রমজান মাসে রোজার জন্য আমরা তৈয়ার, তাহলে এটা প্রমাণ করতে হবে রোজা। এই কারণে শাবান মাসে বেশি রোজা, বেশি বেশি রোজা রাখা। তো সেই শাবানের তো আজকে চলছে কয় তারিখ? তো এখন নয় হয়ে গেছে, মোটামুটি একটা অংশ চলে গেছে, কিন্তু সামনের বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার আমরা কয়েকটাই পাই। সাথে তার সাথে সাথে যোগ হল আগামী বৃহস্পতি, শুক্র, শনি, আইয়ামে দিয়েছে। এর মধ্যে আবার আরেকটা যোগ হলো, শনিবার হলো নিস্পে শাবান, শনিবার হলো নিস্পে শাবান। তাহলে কত দিক থেকে গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে, যে একদিকে শাবান মাস রোজা বেশি রাখতেন নবীজি, এর মধ্যে আবার হলো মাঝখানে কি আইয়ামে বীজ, আবার শনিবার যেটা আইয়ামে বীজও পড়ছে, শাবানেও পড়ছে, আবার কিসেও পড়ছে, নিস্পে শাবানেও পড়ছে। নিস্পে শাবানের আলাদা ফজিলত, সারা শাবানের যে ফজিলত শেষে এক দুই দিন বাদ দিয়ে, তাহলে নিস্পে শাবানের ফজিলত তার চেয়েও বেশি। যেই হাদিসে নিস্পে শাবানের রোজা রাখার কথা আসছে, এই হাদিসের রওয়ায়েতের মধ্যে কিছু কালাম আছে, যার কারণে হাদিস শাস্ত্রবিদদের মতে কেউ বলছেন এটা হলো হাদিসের যে সহি হাদিসের যে তিনটা স্তর, নির্ভরযোগ্য হাদিসের যে তিন স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এই স্তর হিসাবে বর্ণনা সূত্রের স্তর হিসাবে এটা কেউ বলছেন দ্বিতীয় স্তর, কেউ বলছেন কি তৃতীয় স্তরে। এই যা না হয় এটা যে আইয়ামে বীজের মধ্যে আছে এর মধ্যে কোনো কি নেই সন্দেহ নেই, এটা যে শাবান মাসের মধ্যে আছে এর মধ্যে কি নেই সন্দেহ নেই। নিস্পে শাবানের ফজিলত এই বর্ণনা সূত্রের মধ্যে শুধু হলো হাসানের জয়ফর কি ব্যবধান কিংবা এ নিয়ে কথা। তো সর্বাবস্থায় শাবান মাসে বেশি রোজা রাখতেন, সে জায়গায় আমরা যদি আইয়ামে বীজের তিনটা রোজা রাখি, কিংবা তিনটা না হইলে অন্তত নিস্পে শাবানের রোজা রাখি, এটা অবশ্যই বরকতের জিনিস, অবশ্যই বরকতের জিনিস। তো আইমাই মাজাহিব এনারা লাইলাতুল বারাত এর ইবাদত তথা লাইলাতুল নিসফে মিন শাবানের ইবাদত বন্দী ফজিলতের ব্যাপারে ওনাদের কোনো কি ছিল না, ইখতিলাফ ছিল না। নিসফে শাবানের রোজাকেও কোন ইমাম মাকরুহ বলছেন এমনটা নেই। তো এখন রয়ে গেল এটার সাথে কিছু মনকারাত যোগ হয়ে গেছে, আর মনকারাত যোগ হয়ে গেলে সমস্যা কি, মনকারাত থেকে বেঁচে থাকতে হবে। মনকারাত থেকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। বিবাহ একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এখন বিবাহ সাদির মধ্যে এমন কোন মনকার নাই যেটা কি করা হয় না, যোগ করা হয় না, ব্যাপার দিকে গান বাজনা, বিজাতীয় অনুষ্ঠান, তারপরে গিয়ে অপচয়, হ্যাঁ ছবি তোলা, কোনটা সম্ভব, কোন নাফরমানি, এরকম কোন নাফরমানি কেউ হাতছাড়া করে? এখন কেউ যদি বলে যে ইউটিউবে বয়ান শুরু করে দেয় যে এখন বিবাহসাদীর মধ্যে অনেক মনকারাত শুরু হয়ে গেছে, সুতরাং এখন থেকে আর বিবাহসাদী করতে হবে না, এই জন্য পালন করেন জীবনে, বিষয়টা কেমন হবে, কেউ গ্রহণ করবে? লাইলাতুল বারাতের ক্ষেত্রে এমনটা বলা দরকার থাকে যে লাইলাতুল বারাতের সাথে এখন অনেক মনকারাত যোগ হয়ে গেছে, আতশবাজি, কবরস্থানে যাওয়া, রাত্রে হইহুল্লোড় করা, হালুয়া রুটি, তারপরে গিয়া মিলাদ কিয়াম ইত্যাদি, সুতরাং লাইলাতুল বারাতে কি করা যাবে না, কোন ইবাদত করা যাবে না। এখন জোর করে লাইলাতুল বারাত নাই এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এটা তো ঠিক এমনই হয়ে গেল যে এখন বিবাহ সাদের সাথে মনকারাত যুক্ত হয়ে গেছে বলে এখন বললো যে বিবাহই নেই, যা বিবাহের সুন্নত না, এটা কি হলো, এতে কোনো কথা নেই। যেটা মনকার আছে সেটা থেকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে, এবং সেভাবেই আমল করে আসছে উম্মতে মুসলিমা। যারা সওয়াবের আশায় আমল করে তারা এই মনকারাত থেকে বিরত থেকেই কি করে আমল। এখন আল্লাহ তাআলা হেদায়েত করুক ইউটিউবার আল্লাহদেরকে যে এরা কিসের জন্য এই বিষয়গুলোকে সামনে এনে কি করে বিতর্কিত করে তোলে আসছে। তো এগুলো নিয়ে বিতর্ক শুরু করে দেয় তারা মনকারাতে কি করবে, বলবে যে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু তা না করে
মূল লাইলাতুল বারাতকে বিভিন্ন অজুহাতে কি করে অস্বীকার করে। তো এটা একটা আমাদের জন্য একটা পরীক্ষা, বাড়তি আর একটা পরীক্ষা। আর কাউল আমলের মধ্যে এই বিতর্কগুলো আমাদের জন্য বাড়তি আর একটা পরীক্ষা। বুঝে আসছে কথা? বিতর্ক থাকবে, বিতর্ক থাকাটা আরেকটা ইমতেহান। তাহলে একজনে বলতেছে সেদিনে শাহী স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে, এক সময় রাগ করে এখন ইউটিউব স্বামী স্ত্রী দুজনে মিলে ইউটিউব ঘাইটা দেখতেছে, এক সময় কেউ বলছে তিন তালাক দিলে তালাক কি হয়, রাগের মাথায় তালাক দিলে তালাকই হয় না, আবার কেউ বলছে একসঙ্গে তিন তালাক দিলে এক তালাক হয়। তো এগুলা দেখে দুজনেই খুশি হয়ে গেছে, খুশি হয়ে গত বছর মে মাসে ঘটনা ঘটছে, এই বছর এ পর্যন্ত কি করতেছে, এরকম চলতেছে একসাথে। এই গত মাসে কি হয়েছে, আবার ঝগড়াঝাটি করে মারামারি করে খোলা তালাক হয়েছে, এখন মাসলা জানতে আসছে যে এই খোলা তালাক যে হয়ে গেল এখন আবার সংসার করার কোন সুরত আছে কিনা, এই লাগে তো কাগজপাতি নিয়ে আসছে। তা আমি বললাম যে কাগজপত্র দেখে আসলাম, এই যা লেখা আছে এটাই কি ঘটনা নাকি আরো কোনো ঘটনা আছে পিছনে, মৌখিক কোনো ঘটনা ঘটছে কিনা? তো মুসকে মুসকে হাসতেছে, হাসা বলতেছে যে তেমন কোনো ঘটনা ঘটে নাই, তবে গত বছর মে মাসে আমরা এরকম ঝগড়াঝাটির এক পর্যায়ে আমি বলছিলাম যে খুব রাগ হয়েই বলছিলাম এই তালাক শব্দটা তিনবার বলে ফেলছিলাম, বুঝলাম তো ওই ওটা না আপনি জিজ্ঞেস করবেন, সেটা জিজ্ঞাসা না করে আপনি জিজ্ঞেস এখন আইসেন খোলার কাগজ নিয়ে যে একসাথে ঘর সংসার করানোর কোন সুরত আছে কিনা। তাহলে আপনার কথাটা তো এমন হয়ে গেল, করাচিতে আমরা পিআই এর কলোনিতে একদিন জুমার নামাজ পড়তে গেলাম, তো খতিব সাহেব বয়ান করতেছিলেন যে অনেকে মাসলা জিজ্ঞেস করে, মূল যেটা জিজ্ঞেস করার ওটা জিজ্ঞেস না করা এত প্রাসঙ্গিক, এবং নগণ্য মাসলা জিজ্ঞেস করে যে ওই নগণ্য মাসলা নিয়ে এত পেরেশান হয়ে যায়। উনি উদাহরণ দিলেন যে এক মহিলা ওনাকে জিজ্ঞেস করতেছে যে হুজুর আমরা তো অফিসে চাকরি বাকরি করে পিআই তে চাকরি কর, এখন আমাদের এই সহকর্মীরা তো অনেকেই পুরুষ, এখন এদের সঙ্গে আমরা সালাম কালাম বিনিময় করতে পারবো কিনা। উনি এই মাসলাটা নিয়ে পরে আরেকটা উদাহরণ দিলেন, বললেন যে দেখেন তার জিজ্ঞেস করার দরকার হলো যে তার এরকম পুরুষ সহকর্মীদের সাথে চাকরি করাটা ঠিক আছে কিনা, সে ওই মাসলা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতে যে সালাম কালাম করান যাব কিনা। উনি বললেন যে এর মাসলাটা এমন হলো যে একজনে বাথরুম সারছে, বাথরুম সেরা এরপরে পায়ু পথ দিয়ে রক্ত বেরোচ্ছে, তো দেখছে দুই ফোঁটা রক্ত বেরোচ্ছে, এখন যে ইমাম সাহেবের কাছে বলতেছে হুজুর আমার বাথরুমের পরে পায়ু পথ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে দুই ফোঁটা রক্ত বেরোচ্ছে, উজু ভাঙছে কিনা? তখন ইমাম সাহেব বললো যে না তোমার উজু ভাঙে নাই, তোমার উজু ভাঙে নাই। তার যে প্রশ্ন করতেছে তার জানা ছিল যে রক্ত যদি গড়ায় পড়ার মতো হয় শরীরের যে কোনো জায়গা থেকে বের হয় তাতে কি হয়ে যায়, উজু ভেঙে যায়। এখন ইমাম সাহেবের জবাব শুনে সে পাল্টা প্রশ্ন করতেছে হুজুর শুনছি না যে এই শরীরের কোনো জায়গা থেকে রক্ত বের হয়ে গড়ায় পড়লে কি হয়, উজু ভেঙে যায়, তা আমার উজু ভাঙে নাই কইলেন কি লাগা, তোমার যখন 2 কেজি ময়লা উজু ভাঙে নাই 2 ফোঁটা রক্ততেও কি হবে না তোমার উজু ভাঙে। তো ওই খতিব সাহেব বলতেছিলেন যে সে জিজ্ঞেস করবে তার পুরুষ সহকর্মীদের সঙ্গে কি করা তার চাকরি করাটা ঠিক আছে কিনা, সে সেটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতেছে কি তাদের লগে সালাম তালাম বিনিময় করা যাবে কি। তো মূল বিষয় যেটা আছে সেটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতেছে কোনটা, হ্যাঁ প্রাসঙ্গিক বিষয়, কি জন্য বললাম এটা, হ্যাঁ বললাম আপনার ঘটনা তো তাই হইল, আপনি মে মাসে তিন তালাক দিয়ে এরপরে আরাম সংসার করতেছেন, সেটার কি হবে সেটা জিজ্ঞেস না করে আপনি এখন তার 7 মাস পরে খোলা তালাক করে আসতেছেন খোলার মাসলা জিজ্ঞেস করার জন্য, খোলা তো অনেক আগেই হয়ে গেছে। তো এখন
কেউ বলতেছে যে হুজুর সব মাসলাতেই তো অনেক মত আছে, অনেক মত আছে। বললাম হ্যাঁ দাদা ঠিক কথা, অনেক মত তো থাকবেই, কিন্তু এখন আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন মতে চলবেন, আপনি কোন মতে চলবেন। আপনি কি এই রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, একসঙ্গে তিনটা দিলে একটা হয়, এই ইউটিউবে শুধু এটাই পাইছেন, আর কোনো গবেষণায় আর কোনোটা পাওয়া যায় নাই? মানে দেখলাম যে অধিকাংশের মত হলো তালাক হয়ে যাবে। তাহলে অধিকাংশের মত যখন তালাক হয়ে যাবে এটা পাইছেন, তাহলে ওই মতের কথা বলেন কেন, কেন বলেন? অধিকাংশের সঙ্গে যারা দ্বিমত করছে এগুলো তো অনুসরণযোগ্য না। অধিকাংশের সঙ্গে দ্বিমত করে যদি বিচ্ছিন্ন মতের উপর আমল করা হয় তাহলে কত বড় ধমকি দিছে চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে তাকে আমি যে পথের অনুসরণ করা শুরু করছে ওই পথেই পরিচালিত করব এবং তার ঠিকানা জাহান্নাম বানায়। জাহান্নাম ভালো ঠিকানা? আল্লাহ তাআলা বলতেছেন আসাহাত মাসিরা, খুব খারাপ ঠিকানা, খুব খারাপ ঠিকানা। তাহলে এই লাইলাতুল বারাতের ক্ষেত্রে আপনি কি পাবেন? বহুত মত পাবেন, কিন্তু আপনার দরকার হলো কোন মতে চলবেন, আপনি চলবেন কোন মতে? আপনি কি অধিকাংশের মতে চলবেন নাকি বিচ্ছিন্ন মতে চলবেন? এটা আপনাকে আমাকে কি করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। ইউটিউবাররা থাকবে, বিচ্ছিন্ন মত থাকবে, এটা আমাদের পরীক্ষা, এটা আমাদের থাকবে, কিন্তু আমি কোন মতে চলব? বললে যে তারাও তো আলেম। বললে যে দেখেন এখানে বেশি মন্তব্য করব না, আলেম নাকি ওই বিষয়ে আপনি বেশি একটা ইয়ে করতে পারবেন, আপনাকে কিছু উদাহরণ দেই। উনি ফাঁক দিয়ে এক কথা বলছেন যে এইভাবে তিনতলা হওয়ার কথাটা তো হযরত ওমর বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার আগে নবীজি হযরত আবু বকরের জামানা ওই সময় এইভাবে তালাক দিলে তিন তালাক দিলে এক তালাক দিয়ে। এই যে দেখেন কত খতরনাক কথায় আপনি চলে গেছেন, যেই বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিদ্ধান্ত দিয়ে গেছেন, ঠিক সেই বিষয়ে হযরত ওমর ভিন্ন রকম সিদ্ধান্ত দিবে আর সকল সাহাবায়ে কেরাম সেটা মেনে নিবে, এই কথাটা যে বলবে সে পাগল, সুস্থ না। এবার মাথায় যত বড় টুপি থাক, যত বড় পাগলি থাক না, যে হযরত ওমর হযরত আসফাককে চুম্বন করার আগে বলছেন যে নবীজিকে যদি আমি না দেখতাম তোমাকে চুম্বন করতে তাহলে আমি তোমাকে চুম্বন করতাম, দিনের উপরে এত অটল। এই ওমর নিজের পক্ষ থেকে কি করবে, নবীজির পক্ষ থেকে কোন ধরনের সমর্থন এবং ইঙ্গিত মানসা এবং সুযোগ না থাকলেও উনি নতুন করে মাসলা কি করবেন, নবীজির সঙ্গে বিরোধ বাজায় দিবেন? উদাহরণে বললাম যে অনেকে বলে থাকে বিশ্বকাপের তারা বিতা হাজু তোমর আবিষ্কার করছেন, মনে রাখবেন নবীজি বিশ্বকাপ 8 রাকাত তারাবি পড়ছেন আর হাজরত ওমর 20 রাকাত তারাবি চালু করছেন, এগুলো যারা বলবে এগুলো সুস্থ লোক না। নবীজি 20 রাকাত তারাবি না পড়লে হাজরত ওমরের পাপের ক্ষমতা নাই কি করার 20 রাকাত তারাবি চালু করে, হাজরত ওমর 20 রাকাত তারাবি চালু করবে আর সাহাবায়ে কারাম সকলে কি করবে, চুপ থাকবে, বিরোধ করবে না, মেনে নিবে? এটা সাহাবায়ে কারামের ক্ষেত্রে সম্ভব, সাহাবায়ে কারামের ক্ষেত্রে সম্ভব না। একজন দুর্বল মহিলা পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে চ্যালেঞ্জ করতো সেখানে হাজারো সাহাবায়ে কারাম চুপ হয়ে বসে থাকবেন, হযরত ওমর নবীজির আমলের খেলাফ কি করবেন, আমল চালু করবেন, এটা কি সম্ভব? সম্ভব। এই কমন কথাগুলো মনে রাখবেন। বলতেছে সাহাবায়ে কারামের আমলের মধ্যেও তো বিরোধ ছিল, আল্লাহ যে বিষয়ে বিরোধ ছিল সেটা বিরোধ ঠিক আছে, আপনি সেখানে কোনটা গ্রহণ করবেন সেখানে কি আছে, সেখানে খুব খোলা আছে, যে বিষয়ে বিরোধ করেন নাই সেখানে কি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিন তালাক বলে থাকেন আর সকল সাহাবায়ে কেরাম যদি নাকি এটাকে কি করে নেন, মেনে নেন, ইজমা যদি এর উপরে হয়ে যায় সাহাবায়ে কেরামের, তাহলে আপনি অন্য মত গ্রহণ করার এখতিয়ার কোথা থেকে পান? এই অন্য মত প্রচার করার এখতিয়ার আপনাকে কে দিল? সাহাবায়ে কারাম যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়ে যায়, যে এখন এই 20 রাকাত তারাবি জামাতে পড়া হবে, তাহলে আপনি 8 রাকাত বলার অধিকার করতে গেলেন, এটা চালু করার অধিকার আপনাকে কে দিবে? আমাদের জন্য হযরত ওমর অনুসরণীয় হবে না এখনকার এই গালিব সালিব এই সমস্ত এরা অনুসরণযোগ্য হবে? হযরত ওমর কোথায়, ওমর আর কোথায় এগুলার এই জামানার এই সমস্ত লামাজাবি আহলে হাদিস সালাফি এগুলার কোন কথা আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুপস্থিতিতেও যখন নবীজি কোন কথা বলতেন, আবু বকর ওমরকে সাথে নিয়ে বলতেন, এক ঘটনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কিয়ামতের আগে এমন সময় আসবে যখন নাকি পশু কথা বলবে মানুষের সাথে, পশু কথা বলবে, এরকম বাঘ কথা বলবে, তারপরে গিয়ে সিংহ কথা বলবে, এরকম গরু ছাগল বাহন মানুষের সাথে কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এমনটা হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ হবে, আমি বিশ্বাস করি, আবু বকর ওমরও বিশ্বাস করি। তখন হযরত আবু বকর ওমর কি ওখানে উপস্থিত ছিলেন? কত বেশি পরিমাণ আস্থা হযরত আবু বকর ওমরের প্রতি থাকলে তাদের অনুপস্থিতিতে হুজুরের যে মত ওনাদেরও সেই মত হুজুর এটা বলতে পারে? সেই সাহাবি হযরত ওমর যে রাস্তায় হযরত ওমর হাঁটবে সে রাস্তায় কি হাঁটবে না? শয়তান হাঁটবে। তাহলে হযরত ওমরের রাস্তাও যদি হয় সেই রাস্তা পরিবর্তন করলে অন্য রাস্তায় হাঁটলে কোন কাতারে পড়তে হবে? শয়তানের কাতারে, শয়তানের রাস্তায় যাবে। হযরত ওমরের রাস্তায় তো শয়তান হাঁটবে না। তো বলতেছিলাম যে রমজান আসতেছে, মানুষের এখন অফিস আদালতের সময় একটু কি হবে হালকা হবে, এ সময় দরকার ছিল কোরআনে পাকের তিলাওয়াত করা, নফল ইবাদত বন্দী করা, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। এই না করে অনেক আল্লাহর বান্দারা কি করবে, মোবাইল নিয়ে বসবে, এই জিনিসটা বুঝা এই মোবাইল আল্লাহরা কি হয়ে গেছে, নড়ে চড়ে বসতে শুরু করছে। এই দেখবেন 2-1 দিনের মধ্যে থেকে শুরু হবে তাদের লড়াই, এই লড়াই লাইলাতুল বারাতে এটা নিয়ে হবে, এই তারাবির রাকাত নিয়ে হবে, তারপরে রোজা ইফতারের সময় নিয়ে হবে, ইত্যাদি এখন ধুমসে লড়াই শুরু হয়ে যাবে। তো মতামত তো থাকবে। এক নম্বর তো হলো যে আমি ওখানে কেন তালাশ করব মাসলা, যে মাসলায় আপনি চ্যালেঞ্জ করার কি থাকবে না, যাচাই করার সুযোগ থাকবে না, যে বলতেছে মাসলা দাতা তাকে যাচাই করার সুযোগ নেই, ওখান থেকে মাসলা কেন তালাশ করতে যাবে? ওখানে মাসলা তালাশ করাটাই তো ঠিক না। তো আমাদের এক ভাই জাপান গার্ডেন সিটির এমডি সাহেব, উনি কিন্তু খুব যে আমাদের সমাজের লোক এমন না, উনি জেনারেল শিক্ষিত লয়ার, এখন চেয়ারম্যান সাহেবের ইন্তেকালের পরে জাপান গার্ডেনের এবং খলিল সাহেবের সমস্ত প্রপার্টি উনি দেখাশোনা করেন। তো মসজিদের মোতাল্লি যখন উনি ছিলেন, এখন ইনি বাবার জায়গায়, উনি গত সপ্তাহে বলতেছিলেন যে অনলাইন বললে যে আমি তো এটাকে বলি অনলাইন না অন্যলাইন, এটা হলো অন্যলাইন, বললে যে অন্যলাইন এবং অন্যলাইন সে লাইন কোনটা সেটাও বলছে, যেটা হলো জাহান্নামের লাইন। তো বললে যে আমিও এটা থেকে বিরত না, মুক্ত না, কিন্তু আবার এটা পরিপূর্ণ বুঝে আসছে যে এটা হলো অন্যলাইন, এটা অনলাইন, এটা কি অন্যলাইন। এই গত সপ্তাহের কথা, গত মঙ্গলবারে বিকালে ওনার সাথে আমি বসছিলাম, তা সেদিন বলতেছিলেন যে এটা হলো অন্যলাইন এবং এটা জাহান্নামী লাইন, উনি ব্যবহার করে বলতেছেন। তো সেই অন্যলাইন থেকে আপনি কেন মাসলা নিবেন? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে মাসলা নেই, শরীয়তের সীমা রেখার মধ্যে আছে। হ্যাঁ, ইনি কে, এনার সবকিছু জানাশোনা আছে, ইনার কাছে যেও মাসলা নেওয়া যায়, ওনার কাছ থেকে অনলাইনেও মাসলা নেওয়া যায়, শরীয়তের সীমা রেখার মধ্যে থেকেই উনি ওখানেও মাসলা দেন, এবং ইনি বাইরেও পরিচিত নির্ভরযোগ্য, তাহলে সেটা হলো ভিন্ন কথা, ভিন্ন কথা। শরীয়তের সীমা রেখা কি? শরীয়তের সীমা রেখা যে উনি ছবি দিবেন না, ছবি দিবেন না, ছবি দিলে আর শরীয়তের সীমা রেখার মধ্যে নেই, উনি বয়ান করতেছেন, আর ছবিওয়ালাদেরকে ডাইকা উনি নিজেই ছবি দেওয়ার ব্যবস্থা করতেছেন, তাহলে ইনি আর শরীয়তের সীমারেখার মধ্যে নেই। কারণ এই মাসটা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছিল, আমরা এখানেই বলছি যে যেটা হালাল হারামের বিষয় কি থাকবে, ইখতিলাফ থাকবে, সে বিষয়ে আমাদেরকে হারামটা ধরে কি করতে হবে, আমল করতে হবে, আমলের জন্য আমাদের হারামটা ধরে করতে হবে। এ কথা কোনো আলেম অস্বীকার করতে পারবে না যে ডিজিটাল ছবির ব্যাপারে ইখতিলাফ নেই, কেউ বলতে পারবে না। যারা ডিজিটাল ছবিকে হারাম ছবির অন্তর্ভুক্ত বলছেন না, তারা এটা বলতে পারবেন না যে এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। বরং ওলামায়ে কেরামের বিশেষজ্ঞদের, ওনাদের সমপর্যায়ের লোকদের কিংবা ওনাদের সিনিয়রদের অনেকেই এর সাথে কি করছেন, অধিকাংশরাই দ্বিমত করছেন যেটা হারাম ছবির অন্তর্ভুক্ত। এখন আমরা যারা অনুসারী, আমাদের জন্য সতর্কতা হলো কোথায়, হারাম ধরে নাও। দুনিয়ার সব ক্ষেত্রে যেরকম, শরীয়তের অন্যান্য আহকামের ক্ষেত্রে যেরকম, ছবির ক্ষেত্রেও সেরকম। ওনার কথা যারা ওনারা বলছেন, মত দিয়েছেন, তাদের কথা বাদ দিচ্ছি, কারণ তারা যদি নাকি এখানে ইখতিলাফ করার আহাল হয়ে থাকেন, ওনারা ওনাদের ইখতিলাফের জবাব দিবেন। আমরা তো ইখতিলাফ করার আহাল না, আমরা হলাম অনুসারী, আমরা হলাম অনুসারী। আমরা যখন দেখবো যে এই ব্যাপারে যারা আহলে ইজতিহাদ ছিলেন, হ্যাঁ, তারা দুই রকম হয়ে গেছে, আমাদেরকে ধরে নিতে হবে। সুতরাং আমাদের কাছে কোন ইউটিউবার যে ছবি সহ ভিডিও সহ কি করবে, মাসলা বয়ান করবে, তাকে আমরা নির্ভরযোগ্য মনে করতে পারি না। কিভাবে নির্ভরযোগ্য মনে করবেন? ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইলমটা হলো দীন, কার কাছ থেকে নিচ্ছ চেক করে নিন, সেই লোক আল্লাহকে ভয় করে কিনা, শরীয়তের সীমারেখার উপরে আছে কিনা সেটা দেখে নিও। যেখানে একজন শিষ্য গেলেন, তার কাছ থেকে হাদিস শুনবেন, এখন গিয়ে দেখেন যে উনি জানোয়ারকে ডাকতেছেন, খাঁচার মধ্যে কোনো ঘাস নাই, এই খালি খাঁচা দেখায় ওনার ঘোড়াকে কিংবা গাধাকে কি করতেছেন, কাছে আনার চেষ্টা করতেছেন। সাগরে তার এখানে হাদিস শিখতে যাওয়ার তার দর্শে বসার পরিবর্তে কি করলেন, ওই চলে গেলেন। জিজ্ঞাসা করলেন, চলে গেলেন কেন? বলে, যিনি জানোয়ারকে ধোকা দিচ্ছেন, তিনি আমাকেও কি দিতে পারেন, ধোকা দিতে পারেন। এলমে দিন এরকম লোক থেকে নিতে হয়। সেখানে যদি নাকি তিনি নিজের আমলের কারণে অন্য ওলামায়ে কেরামের, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের দৃষ্টিতে হারাম কাজে লিপ্ত হয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে মাসলা নেওয়া যাবে, মাসলা নেওয়া যাবে। তো আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবদিয়তের পরীক্ষা দেওয়ার জন্য, সে আবদিয়তের পরীক্ষায় পাশ করি, আর সাথে আল্লাহ তাআলা নওয়াফিল দিয়েছেন আবদিয়তের স্তর থেকে উন্নত করে কি করার জন্য, যে বন্ধুত্বের মাকামে পৌঁছার জন্য, সেই নওয়াফিলের উপরও আমরা কি করি, যত্নবান হই। বিশেষ করে সামনে যে নফল রোজা আসতেছে, এই নফল রোজাগুলো যে বললাম সামনে আইয়ামে বীজ, এখানে আমরা এগুলো লাইলাতুল বারাতের ইবাদত বন্দেগী, এর প্রতি যত্নবান হই। আর বিতর্কের ক্ষেত্রে আমরা সঠিক যেটা সেটা অনুসরণ করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।